তিনি রয়েছে বললেন তোমরা সুভাষ করো শান্তি লাভ করবে শান্তি লাভ করছি আরো প্রাণী কামনা বাসনার দ্বারা শান্তি লাভ করা যায় নিষ্কাম হতে হয় নিষ্কাম মানে ভগবানের একান্ত ভাবে আশ্রিত কামনা রাখি হয় তিনি দুঃখ করছেন শারীরিক অসুস্থতা হলে মহাপুরুষ গেছেন সরকার ঠাকুরের দেখে তিনি বললেন বললেন তুমি সিদ্ধ মহাত্মা বললেন তুমি সিদ্ধ মহাত্মা আছে দুঃখ কষ্ট আছে কিন্তু ভক্তের বলছেন তোমার সেবায় দুঃখ হয়ে যেত সেগুলো পরবর্তী সেবা সুখ দুঃখ ভালো সম্ভব না খাইয়া বিদ্যায় করতে গেলে কিছু অসুবিধা হয় হতে পারে কিন্তু সেই অসুবিধাতে অসুবিধা সেই বিকাশ নিতে হয় একথা শিক্ষা মানুষ বুঝবো আমরা নিজেরাই সঙ্গে নিতে হবে, যাও না শিক্ষা নিতে হবে, সেই শিক্ষা নিয়ে চলতে হবে, এটাই কথা। ব্যাসগুরু পূজা মানে তার উদ্বোধন এবং নিন্দন সব গুরুবর্গের পূজা, যারা গুরুবর্গ তাদের নিশ্চয়ই মানতে হবে। কিন্তু দেখতে পাওয়া যায় তাদের সবাইকে নির্বাচিত রাজনীতি কূটনীতি ঋষিগণের ভুল হয়েছে কেন সমগ্র জগৎ শিক্ষা পায়, কি শিক্ষা তাদের বুদ্ধি গেল ব্রহ্মা হচ্ছেন তার উপর পিতা ভক্ত ভগবানের দরবার
কথাটা ওই বিচারটা ওই সেটাই ওরকমই বলা আছে রাস্তায়। যখন থেকে বলছিলাম এবং অধিকারী বলছিলাম তখন তো কোনো কথাই নাই। সাধক সাধিকার কথা একরকম আর সিদ্ধ অবস্থার কথা একরকমের, দুটো এক নয়। এই সংসারে থাকতে থাকতেই যে প্রাপ্তি আমাদের হয় বাংলাদেশ সঙ্গে ডাইরেক্ট কানেকশন, তাকে বলে সর্বসিদ্ধি। দেহান্তের পর তার বস্তু সিদ্ধি হয়, সেই ভগবদ্ধানে গিয়ে তার সাক্ষাৎ সেবা করছে। এই সর্বসিদ্ধি আর বস্তু সিদ্ধি সাধন থেকে এইরকম ধরনের ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে। সব জিনিসটা তো কৃষকের ব্যাপার, তাহলে আমরা কেন মরি? আমরা বৃদ্ধা কেন মরি? মন্দিরে কেন কোনো বর্ণ অভিমান? মরিবে পাতকি হয়ে জম দুটি জানে লয়ে, না করিবে জাতির সম্মান, নরকেও দুই জানে, দণ্ড পাবে এক সালে, জন্মান্তরে সমান অভিধান। আধার ব্যাটারি হয়ে বিবাদ জাহাজ লয়ে, কবু দেখি করে বুদ্ধিমান, শেষ করে সর্বনাম হই আমুত্র। শেষ করে বলছেন সোনার সোয়াগা পাকিস্তান, আগে বৈষ্ণব হও তখন সব চলে যাবে বর্ণাভিমান। সেটা ভগবত কৃপা ছাড়া সম্ভব নয়। সিদ্ধ মহাত্মা চরণাশ্রয়, তার এছাড়া কৃপা ছাড়া সম্ভব নয় ওটা। এ বর্ণাভিমান ভীষণ জিনিস, বৈষ্ণব হয়েও ওটাকে গুণমান করার কোনো অর্থ নেই। যে ছেলেটা পাশ করবে বিএ পাস, সে যদি এমএ পাস করে তখন বিএ পাশের আর কি আছে, সে তো উপরে পাশ করে বসে আছে। বলো সে বিচারের কথা এগুলো, তোমাদের ওগুলো থাকবে না। জড় উপাধি জড় এ যতদিন আমাদের থাকবে, জড় অহংকার ধরুন ততদিন পর্যন্ত কিছু হওয়ার তো উপায় নাই। বৈষ্ণব কখন তিনি দৈন্য দয়া অন্যান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গণি হই কর কীর্তন, কৃষ্ণনাম কীর্তন করেন তার মুখেই যথাযথভাবে পারফেক্টলি কৃষ্ণনাম উচ্চারিত হয়, তখন তুমি তাতে প্রতিষ্ঠিত। নবর চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তদ নাম নামিন, এটা তার জীবনে তাদের প্রতিষ্ঠিত। তিনি অন্য থাকবে না, রাখছে জড় বর্ণ জড় আশ্রম অভিমান যতদিন থাকবে মানুষের, এটা উপাধি জড় উপাধি, ততদিন পর্যন্ত তার বৈষ্ণবতার সুরণ হয়নি, নগদ কৃষার লাভ হয়নি পরিষ্কার। কেন আবার কেন ভগবত কৃপা যার পরে হয়েছে ডাইরেক্ট, ভগবান কৃপা করেছেন সব ছাড়িয়ে দিয়েছেন, কতটুকু আবার বাকি রেখেছেন নাকি? বৈবিধ্যসা গুণময়ী মম মায়া বিরক্তায় মম এই যে প্রবদন্তে মায়ামি সংকরণ দিতে, কথাটা এই সমহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরা ভবানী নচিরাত্মাত্ম মজ্জা বেশি চেয়ে তোষণ। যেখানে এই কথা সেখানে ওটা থাকবে, আমার পায়খানা ছিল যন্ত্রণ, তারপরে ওটা টাকা পায়খানা হইল। আমি সে পূর্বে অন্ত পায়খানা চিন্তা করব মাঠ কে কি চিন্তা বাজে, এটা কোনো কথা তখন কোনো চিন্তাই থাকে না, তার থাকবে না, থাকতে পারে না, যদি থাকে তার এদিকে অসুবিধা আছে, মিলিয়ে ফেললে হবে না, গুলিয়ে ফেললে হবে না। দৈব বর্ণাশ্রম কথাটা বুঝতে তো হবে, বর্ণাশ্রমের আগে দৈব শব্দ লাগানো আছে, অদৈব নয়, দৈব বর্ণাশ্রম। দৈব বর্ণাশ্রম মানে কি? ইন্ট্রোসেন্স মেটে হতা বাবার কাছে দেখলে যে অবশ্য গুণ লাগবে, আর যেমন ব্রাহ্মণের সাক্ষাৎ শুদ্র অনার্য লক্ষণ, ও চিন্তা না থাকলে কি হবে? মেয়েদের অধিকার দিয়ে দিচ্ছেন সলগ্রাম শিলা পূজায়, গোমতী শিলা গণ্ডবী শিলায়
যোগ্য সেখানে আর কি কথা আছে? মেয়েদের যোগ্য সূত্র
ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষয়ে সচ্ছুদ্রানা দিবা শালগ্রামের অধিকার অস্তি নচেন্নিশন কথা আচরণ, দীক্ষিত বৈষ্ণব বৈষ্ণবী তারাও সালগ্রাম শিলা পূজা অর্চন করতে পারবেন, লেখা আছে, লেখা আছে। কিন্তু নচান্নেশন কথা জানা মানে কি করলেন সরকার অনুষ্ঠানে? অদীক্ষিত ব্যক্তি, অদীক্ষিত ব্যক্তি যারা লাইনে নাই তাদের অধিকার নাই। এই সেদিন কথা হচ্ছিল দীক্ষা তিন রকমের, কিরকম এক রকমের দীক্ষা হলো বৈদিকী দীক্ষা। এই খুলিকারা বৈদিকী দীক্ষার কোনো ব্যাপার নেই, ওই পেশা মাতার জন্য ন শুদ্ধি ন শুদ্ধি শ্রৌত বর্তমানা। দ্বিতীয় দীক্ষা হলো পৌরাণিক দীক্ষা, যা হয়েছে ধ্রুবের, ধ্রুবের যে এই নিয়ে হয়েছে সেটা হলো পৌরাণিক দীক্ষা। তারপর হলো পঞ্চরাত্রিক দীক্ষা, বর্তমানে পঞ্চরাত্রিক দীক্ষা চালু আছে সেটা। আচ্ছা, এর ভিতরে অধিকার কিরকম? যোগ্য ব্যক্তিকে যোগ্য বিবেচনা করেই তাকে দীক্ষা দেওয়া হলো একরকমের, তিনি যেন অলরেডি প্রতিষ্ঠিত নেই। দ্বিতীয় হল যোগ্যতা নেই, যোগ্যতা বিচার করে তাকে দীক্ষা দেওয়া হলো। দুরকম তিন রকম, তার কোনো রকমই যোগ্যতা নেই ছিল নাই, কিন্তু তাকে অধিকার দেওয়া হচ্ছে যাতে তার কল্যাণ হয়, যাতে তার উন্নতি হয়। তিন রকমের তার অবস্থাটা আছে নাই তো একই শাসনে ঘুরবে সেখানে আধুরি কতটুকু
সেভাবেই
বঞ্চিত হলে কি হবে উপায়, যদি এইটাই কথা কেন অভিমান? আমি বুঝতে পারি না, আমার মতায়ন হবে না, আমি কি করবো? আমি কখনো কখনো ফাজুল হয়ে যাই শাস্ত্রের এই কন্ট্রাডিক্টরি নিয়ে, আপাত বিরোধ মূলক বাক্য। অথচ জিনিসটা প্র্যাকটিক্যাল বাস্তব, তা বাস্তবকে তো অস্বীকার করা যায় না। এ সম্বন্ধে কত আলোচনা, সুন্দর আলোচনা আছে, তথাপি যদি এরকম ধরনের থাকে বলার কিছু নেই। সব বৈষ্ণব হয়ে গেলে সকলেই একই গোত্র হয়, এইখানে যারা বসে আছেন যারা দীক্ষিত ব্যক্তি তাদের উপাসনা কে গোত্রটা
অচ্যুত,
ভগবানের নামে কোন মনি ঋষির নামে গোত্র অচ্যুত গোত্র, যারা দীক্ষিত যারা বসে আছেন সবাই অচ্যুত গোত্র, একই গোত্র, দশটা বিশটা না। কিন্তু জাগতিক বিচারে দীক্ষিত হয়ে গেলে তখন তাদের সকলেরই অচ্যুত গোত্র। যদি মনি ঋষিগণ ব্রাহ্মণ ছিলেন তাহলে ভগবান ব্রাহ্মণ নয় না? যদি প্রশ্ন করা হয় এই লোক থেকে ভগবান থেকে তৈরি, এই চার বর্গে চার আশ্রমী এই লোক থেকে ভগবান থেকে, তাহলে ভগবানের কি কি ভগবানের কি
বর্ণ
স্টুপিড ননসেন্স স্টুপিড টু দি লাস্ট পয়েন্ট, তাকে এই বিষয়ে দেওয়া হবে। ভগবানের কি গোত্র হলো? আরে ভগবান তো কয়লার পরে এসেছিলেন, কোন ব্রাহ্মণ যদি এই কথা বলে যে ভগবান ব্রাহ্মণ কোন কয়লার পরে এসেছেন ভগবান, তাকে কয়লার বাইরে বলা হোক, বলুক না ব্রাহ্মণরা বলো ভগবান গয়রা নরক হয়ে যাবে, অনন্ত নরক, তার ব্রাহ্মণতা থাকবে না। জিজ্ঞাসা করতে হবে তোমার ব্রাহ্মণতা কোথায় থাকলো, যিনি তোমাকে ব্রাহ্মণতার অধিকার দিয়েছেন তাকে তুমি বলছো শুদ্র? এমনি সাধারণ বিচারে গয়ের শুদ্র, গয়ের শুদ্র ভগবান যেহেতু ওই ইয়েতে কুড়িয়ে এসেছেন বৈশ্বর ভগবানের শুদ্র বৈশ্বর আহাম্মক এগুলো স্টুপিড, এগুলো সে কি বলবো, যুক্তি বলে না, যুক্তি বলে না, মুশকিলের কথা। ভগবানের মানে করতে হবে, প্রতিষ্ঠিত আছেন তাদের মুখটা সময় পায় না, শুনতে পাঠা বললে তো হবে না। বৈষ্ণবের কোনো বর্ণ আছে? যদি প্রশ্ন করা হয় বৈষ্ণবের কোনো বর্ণ আছে? বিষ্ণু, নারায়ণ, শ্রীরামচন্দ্র, কৃষ্ণ, অন্যান্য যেসব অবতার আছেন, উল্টো পাল্টো প্রশ্ন করলে তো হয় না। প্রাকৃত জগতের বিচার প্রাকৃত বস্তুর প্রতি আরোপ করা যায়, কিন্তু অপ্রাকৃত তত্ত্বের প্রতি প্রাকৃত কোনো কিছু আরোপ করা যায় না, মুশকিল তো। আমি কিছু করলাম আর পাঁচজন কিছু করলো, ওটা তো কথা না, ওটা তো শাস্ত্রের কথা না, ওটা তো তত্ত্ব সিদ্ধান্ত নয়। শাস্ত্র যা বলেছেন সেইটি আমাদের মানতে হবে, এটাই বড় কথা। শাস্ত্র যেটা বলছেন এটা করো, এটা করতে হবে আমাকে। শাস্ত্র যেটা বলছেন না এটা করো না, এটা করবে না, অভাব হবে, অকল্যাণ হবে, করবো না, বুঝে গেল? তখন আর শাস্ত্র প্রমাণ হতে তার যা কার্য অবস্থিত, যদি কোনো রকম দৈবতা হয় সেখানে শাস্ত্রী হলেন বিচারের মাধ্যম, শাস্ত্রী হলেন প্রকৃত জাজমেন্ট রায়, সত্য সত্যমিত্রার জাজমেন্ট, উল্টো পাল্টো বললে তো হবে না। সব জানি সব বুঝি অথচ ঘুরিয়ে ফিরিয়ে সেই এর মাঠের চিন্তা ঘুরিয়ে বললাম কথাটা,
ভগবানের নানো ভগবানের নানো আর কি করে হবে,
সব বুদ্ধির উপরে যে তত্ত্ব বস্তুকে লাভ করতে না পেরে প্রত্যারিত হয়ে ফিরে আসে সেই বস্তু তুমি কারো ধরাছোঁয়ার মধ্যে যান না। কার কাছে ধরাছোঁয়ার মধ্যে যান? যিনি মনে প্রাণে তাকে মানেন, মনে প্রাণে তাকে ভালোবাসেন, ওটা তো কোনো নেকি জিনিস নয়, ওটা তো আসল জিনিস। যিনি ভগবানকে দেখা করবেন তা তো নয়। এত নাম করলাম, নাম করে করে মালা কালো হয়ে গেছে, চাকচাক করছে, কই কোথায় ভগবান? তখন কোথায়? লক্ষ যোজন দূরে আছি, কিন্তু আমি তো উৎসাহ ছাড়ব না, ধৈর্য ছাড়ব না, আমি সেই ধৈর্য উৎসাহ নিয়ে চলব। ওই রূপগোস্বামী উৎসাহ নিষ্ঠা ধৈর্য, এটি আমাদের সাধনের বল, এটি আমাদের সাধনের সবকিছু, পূজা কথায় যদি বলা যায় তাকে বলে সাধন ভজন করলাম, আকুল করলন, আকুলতার ব্যাকুলতার অন্তর থেকে ভগবত কৃপা প্রার্থনা করে তাহলে সবকিছু সম্ভব হয়ে যায়। বিষয়টা কোনো উপায় নেই আমাদের, ভগবানের সব ক্ষমতাই আছে, সব শক্তিই আছে, স্নেহ মমতা আছে, ভক্তবাৎসল্য আছে, অত্যন্ত বিবেচনা টু মাচ কনসিডারেট, কিন্তু তাকে আমরা ভুল বুঝবো কেন? বিচারটা হলো এই তত্ত্ব দর্শনটা তৈরি অনেক হয়ে গেছে না, বাদ দিলাম দাদা, কি করবো? গুরুজনের কাছে গিয়ে তারা ভালো লাগে, বলতে বলতে নটা মন্ত্রের জায়গায় তুমি একটা মন্ত্র জপ করলে, তুমি এখানে একটা মন্ত্র জপ করো, নাম বলব না আমি, আপনারা যদি বৈষ্ণব অন্তর জানি তো আপনারা বুঝে নেন, বুঝে নাও আমাদের আউটডোর ঘুরে কথা ছিল, বুঝে নাও আউটডোর না টেবিল দেখছেন না, বুঝে নাও ওটা দিয়ে ঘুরে ঘুরে তখন জিজ্ঞেস করতে হবে আমার দরকার আমার হয়েছে কি আসলে গুরুদেব নির্ণয় করবেন আমি গায়ত্রী মন্ত্র জপ করবো কি না, এটা কি জিজ্ঞাসার বিষয়ে অন্তত সাধনের ক্ষেত্রে মুশকিল হইলো জিজ্ঞেস করছেন আমার স্বরূপের পরিচয় আপনারা যদি সবই জানেন তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করা, আমাকে জিজ্ঞাসা করতেন কেন, আপনারা নিজের সবকিছু যদি জেনে নিয়েছেন আমি তো জিজ্ঞেস করছেন, এগুলো তো এই কর্তব্যগুলো তো আপনাদের নয় আর আমাদের কর্তব্য, এগুলো দায়িত্ব আপনারা যদি সবই বুঝে মেলেন জেনে মেলেন তাহলে আমার তার কোনো থাকলে না, আমার কর্তব্য থাকলে না, বক্তব্য থাকলে না, কিছু সব জিনিসটার মধ্যেই বিচার আছে।
একটা লোক ত্রয়োদশ স্কন্ধ করলো, তেরো তেরো স্কন্ধ করলো, ত্রিকোণটি মেলা করতে হয়, একজন বললেন না আমার ইচ্ছা আমি এক কোটি করবো, ওটা কি নিজেদের খেয়াল খুশির ব্যাপার, শাস্ত্রীয় বিচার সেই অনুসারে আমি করব, শাস্ত্র যে বিধিবিধান দেওয়া আছে যে বিচার দেওয়া আছে সেই অনুসারে আমি করব, এই তো কথা। ভগবানের নাম অসংখ্যাত বহু করণ, কিন্তু সংখ্যাত মনে যাক যেটা সেটা যেমন হিসাব আছে সেরকম করবে, তুমি এক লক্ষ পারা করবে, দু লক্ষ পারা করবে, তিন লক্ষ পারা করবে, কিন্তু অসংখ্যাত অসংখ্যাত কৃষ্ণ সব সময় হবে, তাতে কোনো বাধা নেই, তাতে কোনো বাধা নেই, এই তো ব্যাপার। তাহলে যেটুকু কমপক্ষে ব্যবস্থা দেওয়া আছে শাস্ত্রে, যেটুকু না করলে নয় তো সেটুকু তো করতেই লাগবে, সেখানে আর আমি যদি বেশি করি তাতে যদি বেশি করেন তাহলে তো করবে কেন, তোমার তো কত কাজ ধরা রয়েছে, নামটা তো সেবা, আবার এমনি সেবাও তো সেবা, ঠাকুরের জন্য রান্না করাও তো সেবা, তাকে খাওয়ানোও তো সেবা, তাকে ঘুম পাড়ানোও তো সেবা, সেবার কি শেষ আছে, সেবার তো শেষ নেই, তথাপি তোমাকে সময় মতো নাম করতে হবে, সব কিছু করতে হবে, আমি শুধু নাম করবো বসে বসে, আমি আর কিছু পারবো না, মানে পাখিবাদের চরম, ঠাকুরকে একটু রান্না করে রান্না বান্না করে দুটো খাওয়াতে হবে ঠাকুরকে, তাও খাওয়াতে চায় না, এত পাখিবাজ, এত পিফু পিছু, তার দ্বারা কি হবে, নিজে তো খাবো অন্তত তিন চারবার, ঠাকুরকে করা দেবো, ও একবার দিনটা দিলেই হলো, একবার যেমন তেমন করে নাম করলেই হলো, বাহ কি পূজা ব্যবস্থা, নাম করা বলে ঠাকুরকে খাওয়ানো, আমি নাম করবো ঠাকুরকে খাওয়াচ্ছি নাম করে, তাই বলে শুধু নাম করে খাওয়াবো না, আর এমনিও খাবার খাদ্য দ্রব্য দেবো সেটাও দেবো, আবার নাম করলে তিনি খুশি হবেন, সেই জন্য নাম করবো, তিনি খুশি হবেন, তার সন্তুষ্টি বিধান আমার কাম্য, সেই জন্য নাম করবো। এই তো কথা, আমার জন্য তো করছি না, করছি তো তারই জন্যে। তাহলে সাধারণত আমরা নিজের জন্যই করি, আমার ভালোটা কি করে হয়, আমার লাভটা কিরকম হয়, সেই জন্যই তো কাজ আরম্ভ। কেন দোবাড়ি করি, কেন গৃহস্থ পরিশ্রম করি, মাথা দাম পায় ফেলে কেন দোবাড়ি করি, লাভের লোকসানের জন্য না। দুটো জিনিস আমাদের দুঃখ কষ্ট যেন চলে যায়, আর একটা আমরা সুখ শান্তি লাভ করি, এই দুটো জিনিস প্রধান কারণ। এই দুটো অশেষ ধন্যবাদ। দুটো জিনিস দরকার সাধারণ বিচারে, সাংসারিক ব্যাপারে ওটা আছে, আর পারমার্থিক ব্যাপারে সাধন ভজনের ব্যাপারে ওটা আছে, দুটোই দরকার। তো যেমন ব্যবস্থা দিয়েছেন শাস্ত্র পারত পক্ষে, জানেন তারা কলিজি কলিকাল মানুষরা অন্যগত প্রাণ, দুটো এ না খেলে ভাত না খেলে আলাদা হয়ে যাবে, একবারে দুটো ভাত না খেতে দেবে মুশকিলের কথা, অন্যগত প্রাণ আর কি, সবটাই শক্তি সামর্থ্যের অভাব করি জীবে কি হবে, সামর্থ্যের অভাব। সেই জন্য ব্যবস্থা দিয়ে দিলেন ভগবান সংক্ষিপ্ত ব্যবস্থা, কিন্তু শুনতে মনে হয় খুব সংক্ষেপ, কাজের বেলায় কিন্তু সংক্ষেপ হচ্ছে না, কাজের বেলা হলো সংক্ষেপ। নাম কর্মী সাবধান, অপরাধ যেন না হয়, আর আগে বললাম কিছুই দেখার নেই, হেরম করো, আর তারপরে এখন আবার কেন বলছেন অপরাধ যেন না হয়, আর সে অপরাধ যেন না হয় সে দেখাবো আপনি বা সে সমস্ত শাস্ত্র জুড়ে প্রতি পদে পদে নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, গর্ব অপরাধ, বৈষ্ণব অপরাধ, ওরে বাবা অপরাধের খেলা অস্থির, বাংলা তারা লড়াই কোথায় যাবো, কোথায় যাবো, কোথায় প্রতি পদে পদে যদি এইরকম অপরাধ হয় আমাদের, তাহলে আমরা কি করে চলবো, সাধন পথে চলবো কি করে, এই তো প্রশ্ন। বহু ব্যক্তি এগিয়েও আবার পিছিয়ে যায়, কিন্তু নিয়ম তো তাই নয়, এগিয়ে গেলে এগিয়েই যেতে হবে, পিছতে নেই। কোনো একটা সদুদ্দেশ্য নিয়ে আমরা যদি প্রতিজ্ঞা করি, আমরা যদি চলার পথে চলতে চাই, চলতেই হবে, পিছিয়ে এলে হবে না। পিছিয়ে যারা আসবে তাদের সমালোচনা আছে, তাদের সমালোচনা, যারা পিছিয়ে আসবে, আর যারা ক্রমশই যাবে এগিয়ে তাদেরও সমালোচনা আছে। সমালোচনা দুরকম, একটা ভালো দিকে একটা খারাপ দিকে, কৃতকার্য হয়েছে কেউ তার একটা সমালোচনা, আর অকৃতকার্য হয়েছে ফেল করেছে তারও সমালোচনা, কিন্তু সমালোচনা দুরকম তো থাকবেই। দুটো শব্দ পৃথক, কিরকম দুটো শব্দ, অনুসরণ আর অনুকরণ, দুটো শব্দ একেবারে ডায়ালেকটিক্যালি অপোজিট, সম্পূর্ণ বিপরীত। কিন্তু আমরা অনেক সময় এরকম ব্যবহার করি, যেখানে অনুসরণ করতে হবে সে সময় অনুকরণ শব্দ লাগিয়ে দেয়, আর যেখানে কথাটা অনুকরণ আছে সেখানে অনুসরণ শব্দ লাগিয়ে দেয়। তা হবে না। পূর্ববঙ্গের কিছু অংশে সেখানে উচ্চারণে তফাৎ আছে, ব্যয়শূন্য র তাকে বলা হচ্ছে র, আবার কোথাও বয়শূন্য র তাকে বলা হচ্ছে র উচ্চারণ। এটা পশ্চিমবঙ্গেও আছে, রার দেশে রার অঞ্চলে আছে এরকম, রকে র বলে আর রকে র বলে পণ্ডিত। অসুবিধা আছে, এই উচ্চারণ নিয়ে কত মুশকিল হয়ে যাচ্ছে, এক এক রকম মানে হয়ে যাচ্ছে, মুশকিল তো। কিন্তু আমাদের উপরওয়ালা স্বয়ং ভগবান, আমাদের গুরু গোষ্ঠীগণ, তারা বলছেন ভগবান অন্তর্যামী, একথা হাজারবার সত্য। ছেলেটা মেয়েটা যদি কালা বাবা হয় তাহলে কি মা বাবাকে ছেড়ে দেয় তাকে, সেই ছেলেটাকে মেয়েটাকে আদর যথাকে পালন করে, পালন পোষণ করে, তার প্রতি যথেষ্ট স্নেহ বা থাকে। ভগবান ওইরকম, ওইরকম স্নেহশীল, গুরু বৈষ্ণব ওইরকম স্নেহশীল। তাদের মধ্যে স্নেহের অভাব নাই, পূর্ণ স্নেহ তার সদ্ব্যবহার করেন ভগবান এবং গুরু বৈষ্ণব। বুঝতে পারি না আমরা বোকা হতে পারা, আমি যেটা করি সেটা না করতে দিলেই ভগবানও খারাপ গুরু বৈষ্ণবও খারাপ, মুশকিল। ভগবানও খুব মুশকিল, রেহাই নেই, আর গুরু বৈষ্ণবেরও রেহাই নেই। এই যে ভুল বুঝাবুঝি চিরদিনই আছে আমাদের, কাকে ছেড়ে কথা বলে না এই ভুল বুঝাবুঝি, তা কি হবে? হ্যাঁ, একটা সহায় আছে আমাদের, একটা ভরসা আছে আমাদের, আমরা যতই উল্টো পাল্টা করি না কেন গুরু বৈষ্ণবও ক্ষমা করেন, ভগবানও ক্ষমা করেন। ভগবান যদি একটু বেশি কড়াকড়ি করেন তাহলে আবার গুরু বৈষ্ণব আবার একে রক্ষা করেন, এক কল্যাণ করেন, একে ফেলে দিও না, ছুটে ফেলে দিও না। এই গুরু বৈষ্ণব যদি বলেন তাহলে ভগবানকে সে স্নেহ দাবি, স্নেহের দাবি মানতেই হয়। যদি এই জিনিস না থাকতো তাহলে সাধন ভজন চলত না, হতো না, সম্পূর্ণ অসম্ভব হতো, অসম্ভব বিষয় হয়ে যেত যদি এই জিনিস না থাকত। সাধন পথে ভজন শব্দটা এসে নাই ভালো, হ্যাঁ, আপনার সমাধানের ভিত্তি যেখানে প্রতিফলিত, প্রকাশিত, প্রতিষ্ঠিত, সেইখানে ভজন শব্দটা আসে। তারপরে সাধন পর্যায়ে দেখেন ভুলভ্রান্তি আছে, ভুল বোঝাবুঝি আছে, সেই জন্য সাধন শব্দ প্রয়োগ করলেই ভালো। সব ভুল বোঝাবুঝি কেটে গেছে, সেই ক্ষেত্রটা হলো শুদ্ধ নামোদয়ের ক্ষেত্র, যেখানে সব ভুল বোঝাবুঝি নিরসন হয়ে গেছে, কেউ কাউকে ভুল বুঝবে না। ভগবান তো কখনোই কাউকে ভুল বোঝেন না, গুরু বৈষ্ণব কখনো কাউকে ভুল বোঝেন না, তথাপি মতদ্বৈততা এসে যায়, মত পার্থক্য এসে যায়, কি করা যাবে সেখানে? হাত জোর করা ছাড়া উপায় নেই,
আমার যদি কিছু ভুলচুক হয়ে যায় আর জোর করে আছি, আমি যদি ঠিক মতো চলছি তাহলে হাত জোর করে আছি, হাত জোর করতে কোনো দোষ নেই। কিন্তু এটা অন্তরে অন্তঃসত্ত্ব থেকে হাত জোর করতে হবে, লোক দেখানো নয়। হাত জোর করা মানে আমার যা দোষ ত্রুটি হয়েছে ক্ষমা করুন, অভ্যাস করা দরকার। আমি দোষ করি চাই নাই করি, কুলবেশ্বরের কাছে ভগবানের কাছে সব সময় আমি ভুল করে যাচ্ছি, উল্টোপাল্টা করে যাচ্ছি, অত আমার কোনো খাতা নেই, ক্ষতি নেই, কারণ আমার ভালো আছে, আমি কিছুই বুঝি না, বাচ্চা বাচ্চি। জানিয়ে দাও, বুঝিয়ে দাও, ঠাকুর শিখিয়ে দাও। এই ভাব নিয়ে যদি আমরা চলি সংসারে সমাজে সাধন পথে কোনো অসুবিধা নেই, আর যেখানে ওই বৃত্তির অভাব আছে সেখানে মুশকিল হয়ে যায়। ভুল আমি করছি কিন্তু ভুল স্বীকার করতে পারি না, খারাপ জিনিস হলো আমার দোষ ত্রুটি হয়ে যাচ্ছে ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে। কিন্তু যদি আমি আগে ভাগেই যদি ক্ষমা চাই, ক্ষমা পাই সহজ সরল অন্তঃকরণে স্বাভাবিকভাবে দুনিয়ার লোকের সঙ্গে আমাদের একটি ছঞ্চাকরি করতেই হয়, বলে কিরকম তা না হলে আমি খেতে করতে পারবো না। এই স্বার্থপর দুনিয়া, এই সুবিধাবাদী দুনিয়ায় এই জিনিসগুলো আছে, সদা সত্য কথা বলিবে, অনেক দ্রব্য না অলিয়ে লড়িলে চুরি করা হয়, কথাগুলো সাধারণ নীতি হিসেবে বলা আছে, কিন্তু এর মূল্য কম নয়। সদা সত্য কথা বলিবে, কি করে বুঝবো আমি কোনটা সত্য কোনটা মিথ্যা? আমি সত্যবাদী যদি ঠিক হয়ে গেলেন কিন্তু আর পাঁচজনের ক্ষতি হয়ে গেল, এটা সত্যবাদীটার লক্ষণ নয়। আমি নিজে স্বার্থপরতা প্রকাশ করলাম, নিজের সুবিধাবাদ দেখলাম, কিন্তু আর দশজনের অসুবিধা হয়ে গেল, নিয়ম নেই তো। আমার সামনে বহু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আমি চুপ করে থাকলাম, এটা সুবিধা পাই, এটা এক রকমের স্বার্থপরতা, এটা কেউ ভালো বলবে না। এটা প্রাকৃত দুনিয়ায় জড়ে জড়াতে আছে, এটা আর পরমার্থ দুনিয়ায় যদি এইটা আবার এসে যায় তাহলে সব সাড়ে সব বলার, সব শেষ, সব শেষ। এই যে কথা নীতিশাস্ত্রে রয়েছে বলা আছে, এখন শীতকাল, শীত কমে গেছে কেন, তাহলে আছে যাই হোক, শীতকালে খুব শীত পেয়েছে সকালে, কিছু লোক পাকা টাকা এগুলো দিয়ে আগুন টাগুন জ্বলেছে, সবাই গোল হয়ে ঘুরে ঘিরে আগুন ফোয়াচ্ছে, সবাই গোল হয়ে ঘিরে অগ্নিদেবকে সামনে রাখছে আগুন ফোয়ানো। আবার সূর্যদেব উঠেছেন সকালবেলা, অন্য কোনো গা গরম করার কোনো ব্যবস্থা নেই, ওই যেখানে একখালি রোদ এসেছে সেইখানে সবাই গিয়ে বসল পিঠটা দিয়ে, তখন পিঠ দিচ্ছে। কথাগুলো তো আছে, বিলো তো উল্টো পাল্টা হয় না, কি কথা তোরা লোক মায়ারা, কথাটা আসছে পৃষ্ঠত সেবায় দর্কম, সূর্যদেবের সেবা করতে হবে শীতকালে কি দিয়ে, পিঠ দিয়ে।
আর অগ্নিদেবের সম্মান করতে হবে শীতকালে কিভাবে? আগুন হওয়ার সামনে সেই জন্য আগুন জলে চারিদিকে ঘিরে বসে করণের সেবা কি করে করবো? তাহলে পরলোক খুশি হবেন, সন্তুষ্ট হবেন। পরলোক কে? সোজা কথা ভগবান উপরওয়ালা, সুপ্রিম অথরিটি, সুপ্রিম গার্জিয়ান, তিনি তাকে বলে পরলোক। ইহলোক শব্দ যখন আছে তখন তার উল্টো শব্দ আছে, পরলোকও আছে। এইখানে ইহপর যেমন আছে তেমনি সব জিনিসটার ভিতরেই দুই ভাগ আছে, ভালো মন্দ। এখানে ইহ নেন জড়, জড় জড়, আর পরলোক হলে বৈকুণ্ঠ জড়, এই ব্যাখ্যা আছে। সবটারই তারা দুটো দিক আছে, ভালো মন্দ। উত্থান শব্দটা আছে, তার পতন শব্দটা আছে, তার উল্টো শব্দটা আছে। এইরকম জগতের সমস্ত বিচারগুলো এইরকম। আর এখানকার যে ভালো মন্দ সেটা যদি ভালোভাবে ঠিকভাবে সঠিকভাবে বিচার করি আমরা, তাহলে দেখা যাবে ভালো ফল খারাপ খারাপটাও ভালো, জড় বিচার এটা। আর পরমার্থ ক্ষেত্রে ওটা অন্য রকমের। এটা কি করে বোঝা যাবে, কি করে প্রয়োগ করা যাবে? শাস্ত্র বললেন একটা উপায় আছে, আমি আমার নিজের স্বার্থে করছি না, ভগবানের স্বার্থে ভগবানের প্রতি কামনায় করছি। এইগুলো শিক্ষা, সেই শিক্ষাটা আমরা শিখে নিত বাচ্চা বয়স থেকে। এই শিক্ষা দেননি আমাদের উপরওয়ালারা, সুতরাং শিক্ষাটা হয়নি। আমরা সবাই এ সম্বন্ধে শিক্ষা বাচ্চা বয়স থেকে আমাদের দেওয়া হয়নি, সেই জন্য ওটা আমাদের পক্ষে একটু বয়সকালেও আমাদের পক্ষে ওটা বড় কঠিন হয়ে যাচ্ছে, কষ্টকর হয়ে যাচ্ছে, বুঝতে পারি না। কিন্তু বাচ্চা বয়স থেকে যদি ট্রেনিং থাকতো আমাদের, ওটা অনেক সহজ সরল হতো আমাদের পক্ষে। যে শিক্ষা আমরা পেলাম সেই শিক্ষা একাডেমিক কোয়ালিফিকেশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, অকর শিক্ষা, অকর জ্ঞান, শেষ পর্যন্ত যা শিখি সবটাই অর্থকরী বিদ্যায় পর্যবেসিত হয়। অর্থকরী বিদ্যা মানে কি বলুন, ভেঙে ভেঙে বলুন, কিছু টাকা কড়ি পয়সা কড়ি রোজগার করার বুদ্ধি, একটু বেশি হচ্ছে না? এই অর্থকরী বিদ্যা শিক্ষা করতেই আমাদের পড়াশোনা চলে যাচ্ছে। হরি তোমায় ডাকবো কখন, শোনেনি তো? কেউ সহজ সরভাবে কথাটা বলছেন, আর কেউ একটু ঘুরিয়ে কপট ভাবেই বলছেন। সত্যিই যার সময়ের অভাব হচ্ছে, যিনি সাধন পথে অগ্রসর তিনি ওটা উপলব্ধি করছেন, বুঝতে পারছেন। সত্যি তো অর্থ সময় নাই, বহু সময় তো চলে গেল জীবনের, আসন্ন কালেতে কি বা করি, এখন শেষ সময় কি করব এই চিন্তা হচ্ছে, যারা বুঝছেন এটা। আর যারা লৌকিক ব্যবহারিক জগতে যারা আছেন তারাও কিন্তু ওই রকম, তারা বলছেন সময় নেই, সময় নেই। কিন্তু তাদের সময় নেই এই বলাটা এটা সহজ সরল ভাবনা, এটা কপট করার অন্তর্গত। তাহলে বলছেন তারা কথাটা সময় নেই, এক মিনিটের মূল্য 1,00,000 টাকা, বলেন কি বলছে? আমি কত লাখ টাকা লোকসান করবো? আপনি এসছেন, একে বলে অর্থকরী বিদ্যা। এই হচ্ছে দুনিয়ায় পরমার্থ জ্ঞান তো শিক্ষা হয়নি, আমাদের উপরওয়ালা গার্জিয়ানরা আমাদের শিখাননি, কি করব? সেই জন্যই এখন মুশকিলে পড়েছি। শাস্ত্রের কোনো কথা সামনে এলে আমরা বুঝতে পারছি না, বুঝতে পারছি না, বুঝলাম না, এই বলে দিচ্ছি। কিন্তু বুঝতে পারলাম না বললেও বুঝতে হবে, চেষ্টা করতে হবে। তার জন্য চেষ্টা চাই, যত্ন চাই, ধৈর্য চাই, উৎসাহ চাই, সব চাই। সেই কথাই শাস্ত্র আমাকে জানিয়ে দিচ্ছেন। যে কোনো একটা জিনিস শিখতে গেলে তাতে কষ্ট সাধন আছে, কষ্ট আছে, কিন্তু তার পিছনে যদি ধৈর্য না থাকে, উৎসাহ না থাকে, তাহলে কি করে সেই জিনিস আমরা শিক্ষা করব। শিক্ষা করা একটা জিনিস, শোনা একটা জিনিস, ঠাকুরের কথা শুনতে আমাদের কারো কারো ভালো লাগে, তা শুনলাম কিন্তু কাজে করলাম না, তাকে কি শোনা মালা হলো? হয়নি। ঠাকুরের কথা শুনতে ভালোবাসি, তাই একটু পাঠ কীর্তন হলে আসি, আর কি হলো তাতে? যতক্ষণ পর্যন্ত সেই কথাগুলো আমি আমার নিজের জীবনে সুষ্ঠুভাবে আচরণ না করি, অভ্যাস না করি, ততদিন পর্যন্ত ওটা বেকার, কিছুই হলো না। সাধনের কথা এইরকম জিনিস, ঠাকুরের কথা শুনতে ভালো লাগে, শুনলাম, সে শোনানি হবে কি? কিন্তু সেই শোনাটাই বাস্তব হবে, প্র্যাকটিক্যাল হবে, কখন? যখন আমি আমার নিজের জীবনে সেটা অভ্যাস করব, তখন ওটা সত্য সত্য ঠিক ঠিক হবে। এই কথাই শাস্ত্রে বুঝানো আছে, সবটার মধ্যেই বিচার আছে। মুখে একটা কথা বললাম আমি, আমি সেটা নিজে করলাম না, তাহলে বলাও হলো না, বলা উচিত না। আমি যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের কাছে বলছি, এ এক জাতীয় সরলতা। আমি যতটুকু বুঝেছি, যতটুকু আমার বোধ শক্তির মধ্যে এসেছে, আমি ততটুকুই বলছি, এ ধরনের কথা। আবার সাধু গুরু বৈষ্ণব এটা বলেছেন, স্বয়ং ভগবান গীতা ভাগবতে এটা বলেছেন, মুনি ঋষিগণ এটা বলেছেন। আরেকটা কথা আমি বলছি, শোনো, এর মধ্যে অহংকার আছে, এর মধ্যে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড আছে। আমি বলছি, শোনো, আমি কে? আমি বলবার কে? ভগবান আমাকে বলবার জন্য হুকুম দিয়েছেন, আমি সেই অধিকার পেয়েছি তো? তা যদি না পাই তাহলে আমি বলবার কে? কথাটা তো এইরকম, যোগ্য হচ্ছিল এক জায়গায়, সেই যজ্ঞের নাম হলো সূত্রমণি যজ্ঞ। সেইখানে গিয়ে রাখাল বালকগণ কয়েকজন গিয়ে হাজির হয়েছে, তখন কিন্তু যজ্ঞ শেষ হয়ে গেছে। যজ্ঞ শেষ হয়ে গেছে মানে কি? ঠাকুরের ভোগ রাগ সব হয়ে গেছে, ঠাকুর খেয়েছেন, প্রসাদ হয়েছে, সেই সময় তারা গিয়ে হাজির হয়েছেন। গিয়ে বললেন, এই কৃষ্ণ বলের কাছেই গোবৎস চালাতে এখানে এসেছেন, বড্ড ক্ষুধার্ত, আমারাও খুব ক্ষুধার্ত। শুনলেন না, যাদের কাছে জানানো হলো এই ব্যাপারটা, তারা শুনেও শুনলেন না, কোনো ব্যবস্থা নিলেন না, ফিরে গেছেন সখারা। কই, তুমি তো পাঠালে, কোনো কথাই বললেন না, আমাদের দুটো অন্ন দেবেন, প্রসাদ দেবেন, তা তো দিলেনই না, একটা কথাও বললেন না, আমার না কিছু বললেন না। কৃষ্ণ বাচ্চা, বাচ্চা হলে কি হবে? সমস্ত পৃথিবীর মধ্যে সব থেকে বৃদ্ধ ব্যক্তি এই বাচ্চা কৃষ্ণ। তিনি বলছেন,
একবার চেয়ে পেলে না, আর তাতেই তোমাদের এত মানবী মান। আর যাব না, যাও না একবার। না আর যাব না, সখারা বলছেন না আর যাব না। কৃষ্ণ তখন বললেন, দেখো যারা প্রার্থী তাদের আবার মানবী মান কি আছে? তোমাদের তো মানবী মান থাকা উচিত না? একবার চাইলেই পাওয়া যায় না, দুবার তিনবার চাইলে নিশ্চয়ই পাওয়া যাবে। কৃষ্ণ বলে দিচ্ছেন আইনের কথাটা, যাও তোমরা। আচ্ছা যাও, এবার যাও, এবার গেলে আর ফিরে আসতে হবে না। কি করে বললেন তিনি? সব জানেন তিনি, অনন্ত বিশ্বাস না, সব জানা আছে তার। এবার আর ফিরতে হবে না, যাও বলে দিলাম। তাহলে আমরা ওদের কাছে যাব না। আচ্ছা ওদের কাছে যেতে হবে না, কাদের কাছে যাবে? ওদের গৃহিণীদের কাছে যাব। আচ্ছা তাই যাবে।